ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকে হায়দার শ্রোতাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের কয়েকদিন আগেই যেমন বলেছিলাম, করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন হতে পারে। আজকে আমাদের অনুষ্ঠানটি আপনারা বেতার তরঙ্গে শুনছেন, ফেসবুক লাইভে দেখানো হচ্ছে না, আমরা দুঃখিত। তবে চলুন শুরু করা যাক, প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া, ইরান সহ যেসব দেশ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাহায্য চাইবে, আমেরিকা তাদেরকে সাহায্য করতে পারে। তবে মার্চ মাসের প্রথম দিকে এ কাজের জন্য যে $100 কোটি বরাদ্দ করা হয়েছিল তা এনাগাদ বাড়ানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সার্জন জেনারেল এ ব্যাপারে অন্যান্য দেশের সাথে অনবরত কথা বলছেন। মার্চের আগের দিকে কংগ্রেস COVID-19 প্রতিরোধে যে $800 কোটি অনুমোদন করে, তার মধ্যে আন্তর্জাতিক খাতে কাজের জন্য $100 কোটিরও বেশি পরিমাণ ডলার ধার্য করা হয়। এর মধ্যে USAID-র মাধ্যমে সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে। $1,000 কোটি বেশি যে আর্থিক প্রণোদনা বা স্টিমুলাস প্যাকেজ ধার্য করা হয়েছে, তাতে অন্য দেশগুলোর জন্য কোনো সাহায্য বরাদ্দ করা হয়নি। ওদিকে চীন ওই ভাইরাস ছড়ানোর কারণে যে সমালোচনার সম্মুখীন, তা সামাল দিতে ইউরোপ এবং আফ্রিকার 54টি দেশে টেস্ট কিট, স্বাস্থ্য সরঞ্জাম এবং ওষুধ সরবরাহ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে এই মহামারী আরও ছড়িয়ে পড়ছে। WHO G20-র সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক দ্রুত সরবরাহ করার ব্যবস্থা করে। বিশ্বের করোনা ভাইরাস আক্রান্ত অনেক দেশেই ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে পড়েছে। ব্যাংককের অনেক রাস্তা এখন প্রায় ফাঁকা। সেনাবাহিনী এবং রাস্তা জীবাণুমুক্ত করার কর্মীরা সেখানে কাজ করছেন। থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 700-র বেশিতে গিয়ে দাঁড়ায় গতকাল সোমবার। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনিয়ার রাজধানীর রাস্তাগুলোতে যানবাহন কমে গেছে, স্বাস্থ্যকর্মীরা সেখানেও জীবাণুনাশক ব্যবহার করছেন। জনপরিবহন যানগুলো জীবাণুমুক্ত করা হচ্ছে, হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ইরাকে অন্তত 230 জনকে ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, 20 জন মারা গেছেন। সেদেশেও কোনো কোনো শহরে রাস্তাঘাট জীবাণুমুক্ত করার কাজ চলছে। সিরিয়াতে হোয়াইট হেলমেটস নামের একটি গোষ্ঠী জানাচ্ছে, তাদের সদস্যরা মসজিদ, স্কুল, চার্চ ইত্যাদি জায়গাগুলো জীবাণুমুক্ত করছে। তারা মানুষকে করোনা ভাইরাসের ব্যাপারে সচেতন করার কাজটিও করছে। ভারতে অন্তত 415 জনের আক্রান্ত হবার কথা নিশ্চিত করা হয়েছে, 7 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। 130 কোটি মানুষের দেশ ভারতে অচিরেই আক্রান্তের সংখ্যা বেড়ে স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো বিপত্তির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগানিস্তানের রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে এবং তালেবানদের সাথে শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের চেষ্টায় কাবুল গেছেন। আগে থেকে এই সফরের কোনো ঘোষণা দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস নিয়ে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সফর করছেন, কারণ গত 40 বছর ধরে গৃহযুদ্ধ চলার পর শান্তি প্রতিষ্ঠার জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ। মাইক পম্পেও দেশটির 2 প্রতিদ্বন্দ্বী নেতার সাথে সাক্ষাৎ করবেন। এদের মধ্যে আছে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ। সাম্প্রতিক নির্বাচনের পর দুজনেই নিজেকে জয়ী ঘোষণা করেন। এই বিতর্কের ফলে গত মাসে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা ভেঙে পড়তে পারে। বিশ্লেষকদের মতে পম্পিওর সফর থেকেই বোঝা যায় তার কাছে ওই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ। গত রবিবার আফগান সরকার এবং তালেবান পক্ষ আনুষ্ঠানিকভাবে স্কাইপের মাধ্যমে বন্দি বিনিময় নিয়ে কথা বলেছে। 1,000 আফগান নিরাপত্তা কর্মীর মুক্তির বিনিময়ে 5,000 পর্যন্ত তালেবান বন্দীকে মুক্তি দেবার বিষয়টি ঝুলে আছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার স্কুল করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব পরিবার স্কুলে পরিবেশিত বিনামূল্যের খাবারের উপর নির্ভরশীল তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এছাড়া যেসব বাড়িতে অনলাইনে পড়ালেখা করার ব্যবস্থা নেই তারা বিপাকে পড়েছেন। মেরিল্যান্ড রাজ্যের মন্টগোমারি কাউন্টির যেসব শিশুর বাড়িতে ইন্টারনেট সুবিধা নেই তাদেরকে বই খাতা দিয়ে সাহায্য করা হচ্ছে। যেসব পড়ে কম তাদের শিশু কিশোরদের স্কুল থেকে সকালের নাস্তা এবং দুপুরের খাবার দেওয়া হতো। সম্প্রতি স্কুল বন্ধ হবার পর এখন তাদের খাবার দেওয়া অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা জানাচ্ছেন তারা স্কুল থেকে খাবার এবং বাড়ির কাজ সংগ্রহ করেছেন। দেশের কোনো কোনো রাজ্যে স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, আবার কোনো কোনো রাজ্য পুরো স্কুল বছরের জন্যই বন্ধ ঘোষণা করেছে। ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ এখানে বার্ষিক চেরি ফুলের উৎসবে দর্শনার্থীদের আসার ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়েছে। এক টুইটার বার্তায় ন্যাশনাল পার্ক সার্ভিস কর্তৃপক্ষ চেরি ফুলের উৎসবে আসতে ইচ্ছুকদের জানিয়েছে বেশি মানুষের সমাগম ঠেকাতে তারা যান চলাচল নিয়ন্ত্রণ করবেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উৎসবের অংশ হিসেবে যেসব ইভেন্ট বা অনুষ্ঠান হয় তার বেশিরভাগই বাতিল করা হয়েছে। উৎসবের কাছাকাছি অবস্থিত ট্রেন স্টেশনগুলোর কয়েকটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ।
টোকিও অলিম্পিক করোনা ভাইরাসের কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আজ এ ঘোষণা দিয়ে বলেছেন 2021 সালের সামারে এই অলিম্পিক অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে বৈঠকের পর শিনজো আবে এ ঘোষণা দেন। 24 জুলাই থেকে টোকিওতে এ আসর হবার কথা ছিল। শিনজো আবে বলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক টোকিও নামে মশাল টোকিওতেই থাকবে। জাপান করোনা ভাইরাস সংক্রমণ বেশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এ পর্যন্ত জাপানে 1,140 জন আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন শুধু বেতার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। এবার বাকি পরিবেশনাগুলো শুরু করি। ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দুঃখিত, আবারও মনে করিয়ে দিচ্ছি।
করোনা পরিস্থিতির ভয়াবহতার আশঙ্কায় ঢাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক দিয়ে সরিয়ে নিতে স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে রাষ্ট্রদূত আল রবার্ট মিলার ওই সুবিধা নিশ্চিতে সরকারের সহযোগিতা চান। তবে কবে নাগাদ ওই ফ্লাইটটি আসতে পারে এবং তাতে কয়জন আমেরিকান ফিরবেন তা তিনি খোলাসা করেননি। করোনা বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব ডক্টর খলিলুর রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত সহ 6 দূত। সেগুন বাগিচার ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্স জে তেরিস্কি জানান ইউরোপের 9 জন নাগরিক তাদের নিজ নিজ দেশে ফিরতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে বুকিং দিয়েছিলেন, কিন্তু থাই এয়ারওয়েজ জানিয়েছে কোভিড-19 সংক্রমণ রোধে তারা তাদের সব ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। ফলে ওই ইউরোপিয়ানদের গন্তব্যে ফেরাতে দূতাবাসগুলোকে বিকল্প খুঁজতে হচ্ছে। বৈঠকে মার্কিন ও ইউ দূতদ্বয় ছাড়াও ব্রিটেন, জাপান, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত অংশ নেন। উল্লেখ্য, বৈঠকে কূটনীতিকদের বলা হয়েছে করোনার সংক্রমণ রোধে গোটা দেশকে কার্যত লকডাউন করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের কেউ করোনা আক্রান্ত হলে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল সহ তিনটি হাসপাতালে চিকিৎসা সেবার বিশেষ ব্যবস্থা থাকবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রয়েছে আমির খসরুর রিপোর্ট ঢাকা থেকে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এ পর্যন্ত $200 কোটি ক্রয়াদেশ বা অর্ডার বাতিল করেছে আন্তর্জাতিক ক্রেতারা। এতে এ পর্যন্ত 1100 গার্মেন্ট শিল্প কারখানার 12 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বিজিএমইএ সভাপতি রুবানা হক আন্তর্জাতিক ক্রেতাদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন, অর্ডার বাতিল হলে কমপক্ষে 41 লাখ শ্রমিক চাকরিহারা হবেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিনই বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত গার্মেন্ট শিল্পের তৈরি পোশাকের ক্রয়াদেশ বা অর্ডার বাতিল করে দিচ্ছে আন্তর্জাতিক ক্রেতারা। গার্মেন্টস শিল্প মালিকদের সূত্রে জানা গেছে, সোমবার রাত পর্যন্ত $200 কোটি বেশি অর্ডার বাতিল করেছে আন্তর্জাতিক ক্রেতারা। প্রতিদিনই এই অর্ডার বাতিল করা হচ্ছে। রোববার বিজিএমএর ওয়েবসাইটে সংগঠনের সভাপতি রুবানা হক এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, করোনা ভাইরাসের কারণে দেশের 1079টি গার্মেন্টস শিল্প কারখানার $150 কোটি অর্ডার বাতিল করেছে আন্তর্জাতিক ক্রেতারা। এর ফলে 12 লাখ শ্রমিক এখন কর্মহীন বসে আছেন।
বিভিন্ন দেশ থেকে, মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ বাতিল করছে। কাজেই সমস্ত কিছু মিলিয়ে একই তথ্য অনুযায়ী আমি পড়ে শোনাচ্ছি, 1089টি কারখানা তারা আমাদের ওয়েব পোর্টালে মোটামুটিভাবে এন্ট্রি দিয়েছে, তাতে পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে, যার আর্থিক পরিমাণ মার্কিন ডলার $1.48 বিলিয়ন এবং কারখানা শ্রমিকগুলোর সংখ্যা হলো 12 লক্ষ।
এমতো পরিস্থিতিতে গার্মেন্ট শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক অর্ডার বাতিল না করার জন্য আন্তর্জাতিক ক্রেতাদের আবেদন জানিয়ে বলেছেন, এতে 41 লাখ শ্রমিক চাকরিহারা হয়ে পথে নামবে আর এতে বাংলাদেশে সৃষ্টি হবে এক সামাজিক নৈরাজ্য। তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে 3 মাস সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। বিজিএমইএ সভাপতি সোমবার রাতে ওই সংগঠনের ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্দেশ্যে অর্ডার বাতিল না করার জন্য আকুল আবেদন জানিয়েছেন এক ভিডিও বার্তায়।
If we don't have that support for the next 3 months, we will be having 4.1 million workers literally out on the streets. And this is a social chaos we cannot afford. Please do not cancel any ready goods. Then you 3 months support to the sector.
এদিকে রুবানা হক রোববার জার্মান অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী গার্ড মুলারের কাছে লেখা এক পত্রে জার্মানি সহ ইউরোপীয় ক্রেতারা যাতে অর্ডার বাতিল না করে সে লক্ষ্যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনার ভয়াবহতার মধ্যেই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আইনমন্ত্রী বলেন, 6 মাসের জন্য সাজা স্থগিত করে খালেদা জিয়াকে 2টি শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্ত অনুসারে তিনি বিদেশে যেতে পারবেন না, বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, প্রয়োজনে সরকার নির্ধারিত হাসপাতালে যেতে পারবেন। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হলেও চিকিৎসার জন্য পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বয়স ও মানবিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের তরফে সম্প্রতি আবেদন করা হয়। খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। দলের মুখপাত্র রিজবি আহমেদ জানিয়েছেন, করোনা সতর্কতার কারণে দলের চেয়ারপারসন মুক্তির পর কোনো ধরনের লোকসমাগম হবে না। ওদিকে করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী সারা দেশে টহল শুরু করেছে। মঙ্গলবার সকালে ট্রেন, লঞ্চ সহ গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক রুটে শুধুমাত্র চীন ও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চালু রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 9ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। 29শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার। দেশে ফেরা প্রবাসীদের জরুরি ভিত্তিতে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানিয়েছে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯, মারা গেছেন ৪ জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের বিভিন্ন খবরাখবর দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গও তাতে যোগ দিল। গতকাল বিকেলে বলা হয়েছিল কলকাতা ও সংলগ্ন পুরো এলাকাগুলো এবং প্রতিটি জেলার সদর শহর ২৭ মার্চ পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কিন্তু আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন, করোনা ভাইরাস যেরকম দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে তার মোকাবিলাও দ্রুত করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউন থাকবে। চালু থাকবে শুধুমাত্র অত্যাবশ্যক পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোপুরি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা করে ফেলার কাজ শুরু হয়েছে। ওখানে এখন অন্য যে রোগীরা রয়েছেন তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে। এখন পর্যন্ত করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা ছিল শুধুমাত্র বেলেঘাটার আইডি হাসপাতালে। চিকিৎসক ও নার্সরা যাতে নিশ্চিন্তে রোগীদের চিকিৎসা করতে পারেন তার জন্য প্রতিটি হাসপাতালের কাছাকাছি হোটেলে সরকার ঘর ভাড়া নিয়ে তাঁদের থাকার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এই সময়ের মধ্যে সকলে ঘরের ভিতরে থাকবেন। অন্য রাজ্য থেকে, বিশেষ করে বিদেশ থেকে যারা এসেছেন তারা নিজেদের ও পরিবারের ভালোর জন্য আলাদা থাকুন। অন্যদিকে দিল্লির শাহিনবাগে গত ১০১ দিন ধরে চলা সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ আজ সকালে পুলিশ গিয়ে উঠিয়ে দিয়েছে। একই সঙ্গে ফাঁকা করে দিয়েছে আরও দুটি জায়গার অবস্থান। লখনৌতে ঘণ্টাঘরের চত্বরে যে বিক্ষোভ চলছিল করোনার কারণে কাল সন্ধ্যায় সেই জায়গা খালি করে বিক্ষোভকারীরা চলে গিয়েছেন, তবে বলে গিয়েছেন আবার আসিব ফিরে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দিন যত এগোচ্ছে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে ভারতে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৯২, নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দেশজুড়ে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন চালু করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন মহারাষ্ট্রে আরও ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। ওই ৪ জনের মধ্যে ৩ জন পুনের, ১ জন সাতারার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গেছে এই মুহূর্তে সংক্রমণের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৮৭, তারপরে কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট সহ অন্যান্য রাজ্য। এদিকে রাজ্যে রাজ্যে লকডাউন চালু করার পরেও অনেক জায়গাতেই সেই নিয়ম অমান্যের অভিযোগ উঠছে। আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন আইন ভাঙার দায় গ্রেপ্তার করা হয়েছে ২৫৫ জনকে। পাঞ্জাবে লকডাউনকে কার্যকরী করতে কার্ফু জারি করেছে সেখানকার সরকার। মহারাষ্ট্রেও কার্ফু জারি রয়েছে। কোনো কোনো রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতের বিভিন্ন রাজ্য থেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিললেও এতদিন সে বৃত্তের বাইরে ছিল দেশের উত্তর পূর্ব ভারত। কিন্তু কিছুটা পরে হলেও এবার করোনা ভাইরাস আঘাত আনল সেখানেও। আজ মঙ্গলবারই মণিপুরের এক তরুণীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার বিদেশ যাত্রার ইতিহাস রয়েছে বলেও জানা গেছে। কয়েকদিন আগে ইংল্যান্ড থেকে ফিরেছিলেন ২৩ বছরের ওই তরুণী। তার শরীরে সংক্রমণের উপসর্গ দেখা দেয়। এরপর তার লালারসের পরীক্ষায় করোনা পজিটিভ বলে জানা যায়। তিনি ইম্ফলে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তরুণীর পরিবারের অন্যান্য সদস্যকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই রোগীর সংস্পর্শে আরও কেউ এসেছিলেন কিনা তার খোঁজ নিচ্ছে প্রশাসন। প্রসঙ্গত বলা যেতে পারে, দেশের অন্যান্য অংশের মতো গোটা উত্তর পূর্ব ভারতে এখন লকডাউন চলছে। কেরল ও মহারাষ্ট্রের শ্রমিক হিসেবে কাজ করেন দেশের ওই অংশের বহু মানুষ। ওই দুই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যাটা দেশের অন্যান্য জায়গা থেকে অনেক বেশি। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সেই সব শ্রমিক এখন ঘরে ফিরেছেন, আর তাতে করোনা ছড়ানোর আশঙ্কা আরও উদ্বেগ বাড়াচ্ছে বলে উত্তর পূর্ব ভারতে মনে করছেন বহু মানুষ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দীর্ঘ আট মাস গৃহবন্দী থাকার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহ আজ মুক্তি পেয়েছেন। তার বাবা বর্ষিয়ান সাংসদ ফারুক আবদুল্লাহকে কয়েকদিন আগেই মুক্তি দেওয়া হয়েছে। তবে রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি এখনও আটক রয়েছেন। ওমর আবদুল্লাহকে শ্রীনগরে তার সরকারি বাসভবনের কাছেই হরি সিং অতিথিশালায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি পণ করেছিলেন মুক্ত না হওয়া পর্যন্ত চুল কাটবেন না, দাড়ি গোঁফও কামাবেন না। আজ সকালে ছাড়া পাওয়ার পর সাদা লম্বা দাড়ি নিয়ে বেরিয়ে আসেন ওমর, দুপাশে বাবা আর মা, বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, 2019 সালের 5ই আগস্ট আমাকে বন্দী করা হয়, দীর্ঘ 232 দিন পরে আজ ছাড়া পেলাম। এই আট মাসে পৃথিবীতে অনেক বদল হয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় শত্রু এখন করোনা ভাইরাস। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে আটক সব রাজনৈতিক নেতাদেরই মুক্তি দেওয়া উচিত। অন্যত্র আটক পিডিপি নেত্রী মেহবুবা মুফতি আজ এক টুইট বার্তায় কেন্দ্রীয় সরকারকে ঠেস দিয়ে বলেছেন, ওরা মুক্তি পাওয়ায় খুবই খুশি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সরকার যখন তখন নারী স্বাধীনতা আর নারী শক্তির কথা মুখে বললেও আসলে নারীদেরই ওরা ভয় পান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন মোয়াজ্জেম হোসেন শকি।
কক্সবাজারে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মধ্যবয়সী ওই মহিলা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স আনুমানিক 65 বছর। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, গত 22 মার্চ ওই মহিলা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে ঢাকাস্থ রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে IEDCR এ নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার ওই রোগীর রিপোর্ট করোনা পজিটিভ বলে পাওয়া গেছে। জানা গেছে সৌদি আরব থেকে উমরা হজ পালন শেষে তিনি এই মাসের মাঝামাঝি দেশে আসেন। গত 21 মার্চ জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীটির মৃত্যু হয়েছে বলে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেননি। কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। এদিকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালেও একজন রোগীর করোনার লক্ষণ নিয়ে চিকিৎসকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন চিকিৎসক এই প্রতিবেদককে জানিয়েছেন, কক্সবাজারে করোনা ভাইরাস শনাক্তের প্রয়োজনীয় কিট ও সুরক্ষা সরঞ্জাম PPE না থাকায় চিকিৎসকদের মধ্যেও শঙ্কা বিরাজ করছে। চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে কোয়ারেন্টিনে চলে গেছেন বলেও জানিয়েছেন। কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এই প্রতিবেদককে জানিয়েছেন, কক্সবাজার থেকে সন্দেহভাজন আরও বেশ কয়েকজন করোনা রোগীর স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকাস্থ IEDCR এ পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। ঘনবসতিপূর্ণ হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা ছড়ানোর ঝুঁকি বেশি বলে মনে করছেন বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুনছেন হাসান ফেরদৌসের এই প্রতিবেদন।
সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী নামার ঘোষণার পর মঙ্গলবার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথক বৈঠক করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। এতে যোগ দেন সেনাবাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রশাসন ও সশস্ত্র বাহিনী চট্টগ্রামে কী কী কাজ করবে সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ার যে কাজগুলো তারা করবে বেসিক্যালি আমরা সেই স্ট্র্যাটেজি ঠিক করেছি। বেসিক্যালি তাদেরকে বলা হয়েছে যেটা আমাদের হোম কোয়ারেন্টাইনে যারা আছে সেক্ষেত্রে তারা অনেকেই আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা সংবাদ প্রচার করেছেন এর মধ্যে যে অনেকেই সে আদেশ মানছে না। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ইতিমধ্যে চট্টগ্রামে আমরা 40-50 জনকে আমরা সাজা প্রদান করেছি। তারপরেও অনেকে এই টাকা দেওয়ার পরেও তারা দেখে জরিমানা করার পরেও তারা কিন্তু থামছে না এবং ঘুরে বেড়াচ্ছে, এরকম কিছু কিছু রিপোর্ট আমাদের কাছে আসছে। সেটার জন্যই মূলত আজকে সরকার সেনাবাহিনীকে মোতায়েন করেছে মাঠে, এবং এই মাঠে প্রণয়নের যে প্রেরণ করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে এই হোম কোয়ারেন্টাইনটা নিশ্চিত করা হয় এবং পাশাপাশি আমাদের সিভিল প্রশাসনকে তারা সব ধরনের সহযোগিতা দিবে। এবং আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, এবং সেই কাজে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করবে। সেনাবাহিনী বাকি যে কাজটা করবে তারা যাতে কোনো জায়গায় অধিক লোক গ্যাদারিং না করতে পারে, 5-7 এরকম লোক গ্যাদারিং না থাকে, নির্দিষ্ট ডিস্টেন্স মেনে যাতে লোকজন চলাফেরা করে সেটা মূলত তারা ইনশিওর করবে। এই ছিল আজকের আমাদের মোটামুটি সিদ্ধান্ত, এবং পরবর্তীতে যদি চিকিৎসার প্রয়োজন হয় কোনো অন্য ক্ষেত্রেও তারা আমাদের সহায়তা প্রদান করবে। আর ডেফিনেটলি সেনাবাহিনী প্যাট্রোলিং করবে, কারণ এটাই মূল কাজ, কারণ পাবলিক ডিস্টেন্স যেহেতু মেনটেন করতে হবে সুতরাং এটা প্যাট্রোলিং করবে।
এদিকে নগরবাসীর মধ্যে করোনা ভাইরাস নিয়ে গণসচেতনতা বাড়াতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন চট্টগ্রামের মেয়র। বৈঠকে সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন মেয়র আজম নাসিরউদ্দিন।
ইতিমধ্যে যদি কেউ আক্রান্ত হয়, আমি তো বললাম হোম কোয়ারেন্টাইন আছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অবশ্যই অবশ্যই ওনাকে থাকতে হবে। কেউ যদি হোম কোয়ারেন্টাইনে থাকার ক্ষেত্রে যে নির্দেশিকা আছে সেটা অনুসরণ করা, নিজের বাড়িতে থেকে অনুসরণ করা সম্ভব নয়, তাহলে উনি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। এই অনুরোধটুকু আমি নগরবাসীর কাছে রাখছি, আর নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে ওনারা চলাফেরা করেন, আর খুব বেশি প্রয়োজন না হলে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে যাতে না যান এটা।
এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে গণমাধ্যম কর্মীদের মধ্যেও। নিরাপত্তার ঝুঁকিতে থাকা গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানান তারা।
আসলে বাংলাদেশে যে সমস্ত গণমাধ্যম কর্মী এই করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ক মানে সংবাদ সংগ্রহ করেন, তাদের আসলে নিরাপত্তার জায়গাটা, বিশেষ করে শারীরিক নিরাপত্তার জায়গাটা খুব নাজুক অবস্থায় আছে। এখানে বেশিরভাগ কর্মীর আসলে যে প্রাথমিক যে ধরনের সুরক্ষাজনিত ইনস্ট্রুমেন্ট থাকা দরকার, বিশেষ করে মাস্ক বা হাতে গ্লাভস, এই ধরনের যে চিকিৎসকরা যেগুলো বলছেন এগুলো আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না।
গণমাধ্যম কর্মী যেহেতু আমরা দেশের সাথে জনগণের সাথে জনগণকে খবরটি সঠিক খবরটি পৌঁছে দেওয়ার জন্য কাজ করি, সেক্ষেত্রে আমাদের মাঠে কাজ করতে হচ্ছে, আমাদের পিছিয়ে যাওয়ার আসলে উপায় নেই। সেক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে ভয়ের কারণ, আমাদেরকে খবর সংগ্রহের জন্য মানুষকে খবর পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে যেতেই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে পার্সোনাল প্রোটেকটিভ যে ইকুইপমেন্ট পিপি সেটি যেন আমাদেরকে দেওয়া হয়, সেটি নিশ্চিত করতে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সেটি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিসর্জন থেকে বলা হচ্ছে একজন মানুষ থেকে একজন 3 ফুট দূরত্ব রেখে তারা চলাফেরা করতে, আমরা সেটা পারছি না, কারণ আমরা যেভাবে অ্যাসাইনমেন্টে আমরা কাজ করছি 3 ফুট দূরত্ব রেখে আসলে কাজ করা সম্ভব না। আর আমরা যে মাস্কটা ইউজ করছি, যে গ্লাভসটা ইউজ করছি, এটাও কিন্তু কতটুকু আমাদেরকে সুরক্ষিত করবে সেটাও কিন্তু আমরা জানি না।
টেলিভিশনে কী হচ্ছে না হচ্ছে এটা দেখানোর জন্য আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি তাদের সুরক্ষার জন্য আসলে আমরা কিছুই নাই, আমরা ইউনিফর্ম নাই, আমাদের জন্য গ্লাভস নাই, কেউ ব্যবস্থাও করতেছে না। আমি আশা করব যে প্রতিষ্ঠান যে 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 টেলিভিশনে কাজ করি প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে এগুলো ব্যবস্থা করা হয় তাহলে আমি মনে করি যে আমি কাজের ক্ষেত্রে একটু সুরক্ষা পাবো, না হলে আসলে এটা খুব চিন্তার বিষয় আমাদের জন্য।
যে কোনো ঘটনায় বা বিশেষ করে করোনা ভাইরাসের আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাইতে হয়, মিটিং বলেন সমাবেশ বলেন জনসমাগম যেখানে সেখানে যেতে হয়, কিন্তু আমাদের নিরাপত্তা নাই, আমাদের একটা ব্যক্তিগত পোশাক বলেন একটা জাস্ট নির্ধারিত যে পোশাকগুলো আছে এগুলো নাই।
এদিকে দুপুর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে ছিটানো হয়েছে জীবাণুনাশক পানি। বুধবার থেকে এ কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বগুড়া থেকে জানাচ্ছেন সংবাদদাতা প্রতীক ওমর।
করোনা মোকাবেলার জনসমাগম ঠেকাতে রংপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী। তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করবে সেনা সদস্যরা। হোম কোয়ারেন্টাইন আইসোলেশন বিভাগ সহ জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো নজরদারি করবেন তারা। মঙ্গলবার জেলা প্রশাসকের সঙ্গে প্রস্তুতি সভা করেন সেনা কর্মকর্তারা। রংপুরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক আসিফ আহসান জানান, এদিকে বগুড়াতেও সেনা কর্মকর্তারা জেলা প্রশাসকের সাথে প্রস্তুতি সভা করেছেন। এখানে আগামীকাল থেকে মাঠে কাজ শুরু করবে সেনাবাহিনী। এছাড়াও শহরের 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতাল থেকে সাধারণ রোগীদের ইতোমধ্যেই ছুটি দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ ভয়েস অফ আমেরিকাকে জানান,
যথেষ্ট ভালো আছে এবং আমাদের এখানে একটা ওই যে মোহাম্মদ আলী হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট সেটাকে আলাদা ভাবে আইসোলেশন সেন্টার এটা করা হয়েছে। এছাড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ যেটা আছে সেটার মধ্যে আমাদের এক্সট্রা বেড আছে, সেটার মধ্যে চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমাদের ইতিমধ্যে তো আমরা সমস্ত স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে আরম্ভ করে জনসমাগম এগুলো আমরা অনেকটা কমানোর জন্য অনুরোধ করছি। মাইকিং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাটে 74 বিদেশ ফেরতের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। কয়েকদিন আগে এসব প্রবাসী বিদেশ থেকে দেশে ফিরেছেন। বিদেশ ফেরত এসব ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন রাখতে এবং ওই এলাকার জনসাধারণকে সতর্ক করতে ঘোড়াঘাট থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এদিকে আজও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে করোনা সচেতনতায় প্রচারপত্র, স্যানিটাইজার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করে সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আমরা এই হ্যান্ডবিল বিতরণ, মাস্ক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের কাছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
আমরা মিডিয়াতে সর্বক্ষণিক একটা খবর পাচ্ছি যে PPE অর্থাৎ প্রোটেকটিভ ইকুইপমেন্টের একটি সংকটের কথা আমরা শুনছি। তা আমার খুবই ভালো লাগলো যে আপনারা এত সস্তায় একটি প্রোটেকটিভ ইকুইপমেন্ট তৈরি করেছেন।
মানুষকে সচেতন করার জন্যে মাস্ক বিতরণ এবং হ্যান্ডবিল বিতরণ
বাংলাদেশে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে ঢাকা এবং সারা বাংলাদেশে সেনাবাহিনী নামানো হয়েছে এমন খবরের প্রেক্ষিতে আমাদের ঢাকার সহকর্মী শরীফ মুজিবকে জিজ্ঞেস করেছিলাম ঢাকার অবস্থা সম্পর্কে। তিনি জানান,
জি আপনি জানেন যে আজকে আগামীকাল থেকে রাজধানী যে কর্মব্যস্ত রাজধানী ছিল সেটা অনেকটাই বা বেশিরভাগই কমে যাবে। কারণ হলো কালকের পর থেকে টানা 10 দিন ছুটি ঘোষণা করেছে সরকার। যে ছুটির প্রেক্ষিতে আজকে সকালেই আমি বাসা থেকে খুব ভোরে বেরিয়েছিলাম, সকাল 6:30 দিকে। তখন আমি দেখতে পেয়েছি বিভিন্ন স্পটে, বিশেষ করে বাস স্টপেজ বা টার্মিনাল গুলোতে উপচে পড়া মানুষ এখন থেকে যাওয়া শুরু করেছে। অর্থাৎ আগামীকালের পর থেকে যদি ছুটি হয় তাহলে অনেকটা করোনার কথা ভুলে যে মনে হচ্ছে ছুটির আমেজেই অনেকে বাড়িতে চলে যাবে। তো এর মধ্যে আমি যেটা দেখেছিলাম যে দুপুর পর্যন্ত রাজধানীতে গাড়ি তেমন ছিলই না। সকালের দিকে কিছু দূরপাল্লার গাড়ি প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছিল, তারপরে প্রায় ঢাকায় গাড়ি শূন্যই হয়ে গেছিল কিছু প্রাইভেট কার ছাড়া। কিন্তু সন্ধ্যার একটু আগে অর্থাৎ 5টার দিক থেকে দেখলাম যে প্রত্যেকটা স্টপেজে একেবারে উচ্চে পড়া ভিড়। চিন্তা করা যায় না, আপনাকে আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমি আছি খিলক্ষেতে। খিলক্ষেতে আছি এখানে, যেটা এয়ারপোর্ট রোডে অ্যাকচুয়ালি আজকে দিনভরে খুব একটা গাড়ি ছিল না, কিন্তু এখন গাড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক গাড়ি যাচ্ছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে যারা দিনভরে কাজ করেছে অনেকেই তারা গ্রামের দিকে চলে যাচ্ছে। ঢাকায় যারা ধরে নিলাম কিছু কিছু করোনা ভাইরাসের যে জীবাণু নিয়ে যদি কেউ যেয়ে থাকে গ্রামে, অবশ্যই গ্রামে যারা থাকবে তাদেরকে ইনফেক্টেড করবে। এবং আপনি জানেন যে এর মধ্যে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে এসেছে এবং তারা বেশিরভাগই আমরা জানতে পেরেছি করোনা যে জীবাণু বহন করে আসছে, তাদের কাছ থেকেও যারা ঢাকা থেকে যাচ্ছে গ্রামে দিয়ে তারাও ইনফেক্টেড হতে পারে। শুধুমাত্র ঝুঁকিতে গ্রামের মানুষ পড়বে তা না, যারা রাজধানী থেকে যারা গ্রামের দিকে যাচ্ছে তারাও ঝুঁকিতে পড়বে।
আচ্ছা, এই জনমত সমাবেশ থামানোর জন্য আমরা শুনলাম যে সেনাবাহিনী রাস্তায় নেমেছে, তো তারা কি করছেন মানুষদেরকে সচেতন করবার জন্য?
আজকে সেনাবাহিনী রাজধানীতে তেমন কোন কার্যক্রম দেখা যায়নি। আমি নিজে যেটা দেখেছি যে উত্তরা একটা কমিউনিটি সেন্টার অর্থাৎ সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার আছে সেই কমিউনিটি সেন্টারে সেনাবাহিনীকে আজকের দিনে তাদেরকে কোথায় থাকবে কি কি করবে প্ল্যান করতে দেখা গেছে এবং তারা বিভিন্ন মিটিং টিটিং করছে। আমি সেনাবাহিনীর যারা যেসব সদস্য বেরিয়েছে তাদের কিছু এইটুকু দেখেছি। এবং তবে একটা জিনিস মানুষের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে সেনাবাহিনীর লোকজনকে দেখে মানুষ অনেকটা সতর্ক হচ্ছে। যেমন আজকে রাস্তায় কিন্তু আমি ভেবেছিলাম যে বিকেলগুলো আমি যারা হ্যান্ডগ্লোভস বিক্রি করে রাস্তায় যারা বিক্রি করে হাত বিক্রি করে তাদের সাথে কথা বলবো, কিন্তু আমি বিকেলে যে আমি তাদের কাউকে কিন্তু আমি রাস্তায় পাইনি। অর্থাৎ ফুটপাতে কিন্তু আজকে ফুটপাত শূন্য হয়ে গেছে বিকেলের দিকে, দুপুর পর্যন্ত ছিল। অর্থাৎ এই সেনাবাহিনীর আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি, অনেকে ফেরি করে বিক্রি করছে কিন্তু ফুটপাতে ফিক্সড দোকান নেই, তাদের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে সেনাবাহিনীর লোক আসছে আমাদেরকে পুলিশে দাওয়াতে দিচ্ছে।
আচ্ছা, তার মানে সেনাবাহিনী নামার খবরে মানুষ কিছুটা অর্গানাইজড হতে শুরু করেছে।
এক্স্যাক্টলি, ঠিক বলেছে।
আচ্ছা, আর এই বিদেশে থেকে যারা আসছে এদেরকে আনার সময় এয়ারপোর্টে যে স্ক্যানিং মেশিন করোনা ভাইরাস স্ক্রিনিং করার জন্য, সেটা কি কার্যকরভাবে ফলো করা হয়েছে?
হ্যাঁ, আমি যারা বিদেশ থেকে আসছে আমাদের বাংলাদেশিদের কথা বলছি, আমি শুধু বিদেশিদের কথা বলছি না, কারণ এয়ারপোর্ট থেকে শুধু যে বিদেশিরা আসছে তা না, আমাদের প্রবাসী বাংলাদেশি বা যারা বাইরে ছিল আটকে পড়েছিল তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যারা প্রফেশনাল কাজে গিয়েছিল তাদের সাথে কথা বলেছি। স্ক্যানিং মেশিন আসলে ওইভাবে কাজ করছে না। একটা ফর্ম পূরণ করে দেওয়া হয়, সেই ফর্মটা পূরণ করে, পূরণের প্রেক্ষিতে তারা একটা গ্রিন কার্ডের মতো দিয়ে দেয় যে এই কার্ড নিয়ে আপনি বের হয়ে চলে যাবেন, মানে আপনি মুক্ত। কিন্তু তারা যেভাবে স্ক্যানিং হওয়ার কথা
বাংলাদেশ ঝুঁকির মধ্যেই পড়ে আছে। দেখা যাক, আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য।
এবারে রিপোর্ট শুনুন সরকার কবির উদ্দিনের উপস্থাপনায়।
আজকের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে এবং আরো বিশেষ করে যুক্তরাষ্ট্র সেনেটে এই মুহূর্তে যে প্রায় $2 trillion সহায়তা প্যাকেজ উপস্থাপন করা হয়েছে রিপাবলিকান দলের তরফ থেকে, তা নিয়েই কথা বলবো। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আমরা এই যে 33 কোটি মানুষ আমরা রয়েছি এদেশে, আজ এক মহা সংকটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, যে সংকট কোনো বিশ্বযুদ্ধকেও হয়তো ছাড়িয়ে যায় এরকম একটা সংকট। সেটা হচ্ছে যে আমরা এখন মুখোমুখি হয়েছি করোনা ভাইরাস COVID-19 সংক্রমণের মুখে, এবং এ দেশের প্রায় 8 কোটি মানুষ, 1/4 জনগোষ্ঠী এখন লকডাউন অবস্থায় আমরা রয়েছি। ঘরের বাইরে আমরা বের হচ্ছি না, ঘরের মধ্যে থেকেই কাজকর্ম করছি, যেমন আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একটি বাড়িতে থেকে, আমাদের সহকর্মী সেলিম হোসেনের বাড়ি থেকে আমরা করছি। আমি মোটামুটি ভাবে সেলিম হোসেনের বাড়ির কাছেই থাকি, সেজন্য চট করে চলে এসেছি এবং আমরা একসঙ্গে এই অনুষ্ঠানটা উপস্থাপন করছি। এ দেশে 3 কোটি ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তার মধ্যে কর্মী বাহিনী হচ্ছে 1/3, দেশের কর্মী বাহিনীর 1/3 হচ্ছে যারা চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে। তো আমরা প্রতি 5টি পরিবারের 1টি পরিবার কর্মচ্যুতি ঘটেছে। এই অবস্থার মধ্যে দিয়ে এই প্যাকেজ আমরা কিভাবে কি করব, কিভাবে এই প্যাকেজ প্রযুক্ত হবে, ডেমোক্রেট দলীয়রা বলছেন যে এই প্যাকেজ নিয়ে পলিটিক্স করা হচ্ছে, রিপাবলিকান দলীয়রা লবিস্টদেরকে দিয়ে তৈরি একটা বিল, একটা প্রস্তাব উপস্থাপন করেছে, এতে বড় লোকদের, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানদের লাভ হবে, অথচ টাকাটা আমাদের সাধারণ মানুষের, আম জনতার। এই অর্থ তারা সেখান থেকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে কেন দেওয়া হবে। তো আমাদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলী আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব আপনার বিশ্লেষণ সেনেটে উত্থাপন করা এই প্যাকেজ, এই সহায়তা প্যাকেজ নিয়ে।
আসসালামু আলাইকুম কবি ভাই।
জি,
আপনার যে প্রস্তাবটা এখন প্রস্তাবিত, যেটাকে আমরা বিল বলি, যেটা সেনেটে আছে, সেখানে দুই দলের ভিতরে আসলে নেগোসিয়েশন চলছে। এটা ঠিক আপনি যেটা বলেছেন যে এর আগে একবার ভোট কল করা হয়েছিল গত রাত্রে, সেখানে এটা ফেল করেছে। তার কারণ হলো, মূল সমস্যাটা হচ্ছে যে রিপাবলিকানরা তাদের বেসড অন দেয়ার পলিটিক্যাল ফিলোসফি, সেটা তারা চেয়েছে যে বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, বিমান কোম্পানি, ট্যুরিজম, ক্রুজ শিপ কোম্পানি, ম্যানুফ্যাকচারিং, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারপর ইন্টারন্যাশনাল যে কর্পোরেট ওয়ার্ল্ড আছে তাদের নিয়ন্ত্রণে, জি জি, সে ফার্মাসিউটিক্যাল, এই কোম্পানিগুলোকে সাহায্য করার জন্যই তারা তাদের অর্থনে যে বরাদ্দ, এই $2 trillion একটা বিশেষ অংশ, মানে সবচেয়ে বড় অংশটাই তাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। এইটাতে আপনার ডেমোক্রাটরা বেসড অন দেয়ার ওন ফ্লোর পলিটিক্যাল ফিলোসফি, অবশ্যই আমরা এখানে বলতে হবে যে তারা এটা বিরোধিতা করেছে। তারা বলছে যে দেশের আম জনতা, যে কথা আপনি বললেন যে প্রায় 80-85-90% মানুষ, আমরা অর্থনীতির ভাষায় আমরা এদেরকে বলি মাইক্রো লেভেলের যে ইকোনমিক অ্যাক্টিভিটি যারা চালায়, তারাই কিন্তু এই 85% মানুষ। আর ধরেন 25 বলেন বা অনেক সময় এরাকে 1% বলে, সেটা অন্য ভিন্ন কথা, কিন্তু এই লোকগুলোর সহযোগিতা যদি এখন না করা হয়, দেন ইট ইজ এ বিগ প্রবলেম ফর দ্য ফিউচার অফ দিস ইকোনমি। এবং এই স্টিমুলাস, যে শব্দটা বেরো হয় যে ইংরেজি শব্দ স্টিমুলেট দি ইকোনমি, এটা কিন্তু স্টিমুলেট ইকোনমি হলো না, এটা হয়তো স্টিমুলেট যারা ইন্ডাস্ট্রির মালিক তাদের জন্য হয়তো হতে পারে, কিন্তু সাধারণ মানুষের উপকার হলো না। আপনার এই স্টিমুলাস, এই $1 trillion দিয়ে তো কোনো লাভ নেই। এবং আপনি আরো সুন্দর বলেছেন যে এটা কিন্তু ট্যাক্স পেয়ারদের মানে, কারণ এই ট্যাক্সটা কিন্তু 80-90% লোকদেরই দিতে হবে ইভেন্টুয়ালি। কারণ আপনি দেখেন, গতবার যখন প্রেসিডেন্ট ওবামার সময় দেওয়া হয়েছিল অলমোস্ট $1 trillion এই বড় বড় কোম্পানি গুলোদের, তখন কিন্তু সেই ট্যাক্সের ভারটাও কিন্তু এই সাধারণ মানুষের উপরেই পড়েছে এবং তাদেরই পরিশোধ করতে হয়েছে।
তার কারণ এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে জীবনযাত্রাকে সঞ্জীবিত রাখার জন্য, জীবনযাত্রাকে উজ্জীবিত রাখার জন্য এই অর্থ বরাদ্দ করতে হবে। এটাই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সকলের প্রত্যাশা, আমরা যারা এদেশে বাস করি, এদেশের মানুষ আমরা যারা। তো আমরা এখন এই মুহূর্তে মনে করছি যে এটা যেমন মহাযুদ্ধের চেয়েও বেশি একটা সংকটময় অবস্থা, এবং এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। কেননা এই লড়াই মধ্যে দিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো ভালোভাবে দেখতে চাই, তাদের ভবিষ্যৎ, সেটাই হলো মূল লক্ষ্য। আর ডক্টর সরকারি, আপনি যেমন কিনা বলছিলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলোকে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যদি অর্থ সাহায্য দেওয়া হয় ট্যাক্স পেয়ারের মানি দিয়ে, তাতে করে ভবিষ্যতে অর্থনীতি কতটা লাভবান হতে পারে বলে আপনি অর্থনীতিবিদ হিসেবে মনে করেন?
না, কিছুটা হবে, এটা ঠিক আছে, এটা হবারই কথা। তো এখানে একটা মনে রাখতে হবে কবির ভাই, যে প্রেসিডেন্ট ওবামা যখন দিল এই টাকাটা বড় বড় ইন্ডাস্ট্রি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আসার পরপরই অলমোস্ট $1.5 trillion তাদেরকে ট্যাক্স রেয়াত দিয়েছে। আপনি জানেন তাদের 37% থেকে ট্যাক্স কমিয়ে 20-22% নিয়ে আসছে, তাতে হিসেবে $1.5 trillion তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আসার এই আড়াই বছর তিন বছরের ভিতরে তারা খেয়ে বসে আছে। ইট ইজ নট দি পারফেক্ট ওয়ে টু গো। আমি এখানে গ্রেট ডিপ্রেশনের একটা কথা কবির ভাই আমি বলতে চাই, এটা আমার মহাসংকট, এই যুদ্ধে জিততে হবে, শুধু আমরা জিতলেই তো হবে না, বাঁচার মতো বাঁচতে হবে। কারণ যুক্তরাষ্ট্র একটা অনেক বড় দেশ এবং ইট ইজ দ্য অনলি রিমেইনিং সুপার পাওয়ার অন আর্থ। তো সুতরাং তারা শুধু রুজভেল্ট, প্রেসিডেন্ট রুজভেল্ট 30-এর দশকে যখন গ্রেট ডিপ্রেশন হয় তখন কিন্তু তার ভাগ্য খুব ভালো ছিল। এখানে জন ম্যানট কিন্স বলে ব্রিটিশ আপনার কিংস কলেজের প্রফেসর ডক্টর একজন ইকোনমিস্ট, তিনি ডক্টর জন ম্যানট কিন্স, যেটাকে আমরা বলি কিনিশিয়ান ইকোনমিস্ট, ওকে, উনি এসে এই যে আমরা আজকে যে সুযোগ সুবিধা ভোগ করছি, যে কথা আপনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের ভবিষ্যৎ বংশধরদের কি হবে, যেমন স্টুডেন্ট লোন, তারপরে সোশ্যাল সিকিউরিটি, রিটায়ারমেন্ট বেনিফিট, কাজের ওভার টাইম, তারপরে এই যে বোনাস, রিটায়ারমেন্ট বেনিফিট থেকে শুরু করে এই যে সুযোগ সুবিধাগুলো, এই সময় এই ফুড স্ট্যাম্প, এগুলো কিন্তু কখনো ছিল না। এটা 1930-এর পরে জন ম্যানট কিন্স প্রেসিডেন্ট রুজভেল্টকে এই আইডিয়াগুলো দেন, তখন সেটা করা হয়। সব থেকে বড় কথা, যেটা কাজের বিনিময়ে খাদ্য বলা হয় আমাদের দেশেও বা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা দেশগুলো, এটাও সূত্রপাত হয়েছিল এই সময় যুক্তরাষ্ট্রের থেকে, এবং ডক্টর কিন্স তিনি এটা করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল যে কথা আপনি বলছেন, যে জনগণকে বাঁচিয়ে রেখে তাদেরকে কর্মক্ষম করতে হবে। কিন্তু একটা পার্থক্য আছে এখানে, এখানে পার্থক্যটা হচ্ছে এই যে মহাসংকটের কথা আপনি বলেছেন, পৃথিবী কিন্তু ইন দি পাস্ট, আমি জানি না, আমি অর্থনীতিতে এত বেশি পণ্ডিত না, আমি তা পড়িও নি কখনো, যে এই ধরনের একই সাথে আপনার জীবনের ঝুঁকি, আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্সের যে সমস্যা একটা বিষয় আছে, সাথে আপনার বেঁচে থাকার বিষয়, সাথে সাথে আসছে আপনার ভবিষ্যতে টিকে থাকার বিষয়, এই জিনিসগুলো একই সাথে, এরা আমরা কিন্তু কখনো দেখিনি। ফলে $2 trillion যে ইনফিউশন ইকোনমিতে দেওয়া হয়েছে, ফিসকাল স্টিমুলাস, আমি এখনো মনে করি যে ইট ইজ নট এনাফ। আমরা এর থেকে যদি বাঁচতে হয়, যেহেতু শুধুমাত্র ইন্ডাস্ট্রির দিক, ইন্ডাস্ট্রিতে যদি গভর্নমেন্ট দিতে চায় নাথিং রং, কিন্তু যা দেওয়া হবে তার থেকে 4 গুণ বেশি আপনাকে দিতে হবে সাধারণ মানুষদের বেঁচে থাকার জন্য। তাহলে আমার ধারণা $7 trillion যদি দেওয়া হয়, তাহলে দেখা গেল যে তারাও কিছু পেলে এবং সাধারণ মানুষগুলো কিছু পাবে।
জি সেলিম হোসেন কিছু জানতে চাইছেন। জি
আমার বলেন হচ্ছে যে এই ধরেন 2 মাস বা 2.5 মাসের ক্রাইসিসে ইতিমধ্যেই সব দুনিয়া লকডাউন হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট সবকিছু মোটামুটি লন্ডভন্ড হয়ে গেছে। এটা ধরেন আরো 1 মাস কন্টিনিউ করলো এবং বন্ধ হয়ে গেল, তারপরে ঘুরে দাঁড়াতে আবার স্বাভাবিক অবস্থায়, বিশেষ করে অর্থনীতি, পৃথিবীর অর্থনীতি আসতে কত সময় লাগবে বা আসবে কিনা?
জি সেলিম হোসেনের কথার সঙ্গে আমি একটু যোগ করি যে মাত্র এই কদিনের মধ্যেই কিন্তু এখন আজকে গ্রোসারি ইন্ডাস্ট্রি, ফার্মেসি ইন্ডাস্ট্রির লোকজনকে আবার পথে বের হতে হয়েছে, এই জন্য যে মানুষের জীবনযাত্রাকে অব্যাহত রাখতে হবে, কিছু করার নাই, এবং তারা একেবারে সংকটের মধ্যে, তারা একটা এই দুরারোগ্য, এই এই যে ব্যাধি, এই যে কাল ব্যাধি, প্রাণঘাতী ব্যাধি, এর মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছেন জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পিছনে তাদের পরিবার রয়েছেন, স্ত্রী সন্তান সন্ততি রয়েছেন, তাদের কি হবে, এই সব কিছুর জন্য আম জনতার স্বার্থকে বেশি নজর দিতে হবে।
ঠিক আছে, এই প্রশ্ন জবাব কবির ভাই, এটা খুব সিরিয়াস হিউম্যান কোশ্চেন। আমি একজন ইকোনমিস্ট হিসেবে আমি খুব আশাবাদী, এই কথা আমি বলে রাখি প্রথমেই, যে আমরা ইকোনমিস্টদের কাজ হলো যে আশা তৈরি করা উইথিন লিমিটেড মিন্স, যা আছে তার আপনার সেই গুডসটা রূপান্তর করে আপনার ডিফারেন্ট ইউটিলিটি বানানো, এটা একজন ইকোনমিস্টের কাজ, বেসিক ইকোনমিস্টের ডেফিনেশনও তাই। তো আমি মনে করি যে মহাসংকট যতই হোক, আমরা যদি হিউম্যান হিসেবে সার্ভাইভ করতে পারি, আমি সমস্ত দুনিয়ার কথাই বলছি, তাহলে এই সংকট একযোগে মোকাবেলা করা কঠিন হবে না, আমাদের সংকট আরো ঘনীভূত হবে। প্রথম সংকট যেটা আমাদের এক্সিস্টেন্স সংকট যেটা, এইটা আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এইটা হলো আমাদের প্রথম কথা। তারপরে যে মানুষগুলো বেঁচে থাকবে তাদেরকে বাঁচার মতো বাঁচতে হলে অন্য অন্য অ্যাক্টিভিটি কাজ করবার আসবে। দুনিয়ায় অন্য সংকট যখন হয়েছে, ধরেন আপনার 1300 শতাব্দীতে প্লেগ হয়েছে, তারও আগে হয়েছে, 1500 বছর আগেও প্লেগ হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ও প্লেগ ছিল, তো এই জিনিসগুলো বিভিন্ন পর্যায়ে আমরা অতিক্রম করেছি। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যৎ একেবারে খারাপ হবে এমন না। আমার ধারণা হচ্ছে যে কিছুদিন পরে মানিটা প্রিন্ট করা হবে, কবির ভাই, যুক্তরাষ্ট্র ডলারটা প্রিন্ট করা হবে এবং মার্কেটে যে নিয়ম আছে সচরাচর ফেডারেল রিজার্ভের নির্দিষ্ট একটা মেথডে যেভাবে মানিটা প্রিন্ট করা হয় সেইভাবে না, যে জাস্ট প্রিন্টিং দি মানি অ্যান্ড সলভ দি প্রবলেম, এই ধরনের একটা প্রশ্ন ভিতরে আমরা বোধহয় চলে যাচ্ছি। তা নাহলে এত টাকা তো গভর্নমেন্টের কোনো সারপ্লাসই নাই, যেটা আপনার বুশ টু যে আপনার ধরেন প্রায় $4 trillion প্রেসিডেন্ট ক্লিন্টন সেভ করে গিয়েছিলেন এবং উনি ইরাক যুদ্ধ শুরু করার পরপরই এটাকে নষ্ট শেষ করে ফেলেছেন এবং তখন থেকে মূলত আমরা বড়টা করি। তো এখন যেটা হবে, যেটা আমি মনে করছি যে আপনি কবির ভাই যে কথাটা বলছেন যে $2 trillion তো চলেই গেল, এখন বাকি টাকা কোথা থেকে আসবে, আমার ধারণা হচ্ছে যে সেটা বরং করতে হবে এবং বরং এর যে নিয়মটা হলো এটা ফেডারেল রিজার্ভের মাধ্যমে করে, ব্যাংকের মাধ্যমে করা হয়, সেলিং দেয়ার ওন আপনার এটাকে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, ট্রেজারি নোট, অন্যান্য ভাবে মানিটারি পলিসি বলে সেটা গভর্নমেন্টের, সেটা তারা করতে পারে। তো তারা যদি এইভাবে করে যেভাবে আপনার $2 trillion করেছে, একটা পর্যায়ে আসবে মানুষ বড় করার পরে মানুষের সন্দেহ হবে যে আমার কাছ থেকে টাকাটা বড় করছে, ওয়ার্ল্ড থেকে করছে, আমি ইনভেস্টমেন্ট করলাম কিন্তু আমি মনে হয় না এই টাকাটা গভর্নমেন্টের কাছ থেকে ফিরে পাবো, তখন তারা এই বড়িং এ আর তারাও তাদের অ্যাসেট গুলো কিনবে না, গভর্নমেন্টকে তখন বিশ্বাস করতে চাবে না। তো হয় কি তখন গভর্নমেন্ট বাধ্য হয়ে, এটা হয়েছে দুনিয়ার বহু ইতিহাস বহু আছে বহু জায়গায়, তখন তারা মানিটা প্রিন্টিং করতে থাকে উইদাউট থিঙ্কিং আদার থিংস, উইদাউট এনি রেস্ট্রিকশন, প্রবলেম আছে সলভ করবো, তখন হয় কবির ভাই এটাই আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি হাইপার ইনফ্লেশন, ইনফ্লেশন না, ইনফ্লেশনের থেকে আরো বড় জিনিস আসে হাইপার ইনফ্লেশন, তখন দেখা যাবে যে গ্রেট ডিপ্রেশন, ডিপ্রেশন প্লাস হাইপার ইনফ্লেশন, এই সবকিছু মিলে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি স্টক ফ্লেশন, যে ইকোনমি কিন্তু চলছে না কিন্তু ওদিকে ইনফ্লেশন হয়ে বসে আছে। আমি আশা করব এটা হবে না, আমি শুধু আমাদের শ্রোতাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ভবিষ্যতে আমরা এই ধরনের ফাইন্যান্সিয়াল একটা পরিবেশের ভিতরে হয়তো আমরা যেতে পারি, কিন্তু আমি যে কথা আগেই বলেছি এর পরেও কিন্তু আমরা চাব যে হিউম্যান এক্সিস্টেন্সের জন্য আপনার যা করার প্রয়োজন সেটা করা করতে হবে। এবং যুক্তরাষ্ট্র এদিক দিয়ে খুব ভালো, আমরা দেখেছি ইতিহাসে একটা বড় দেশ, বহু রিসোর্সফুল কান্ট্রি এবং লোকগুলো ভালো, জনগণ তো সব জায়গায় সবকিছুর অ্যাসেট এবং ডোমেস্টিক অ্যাক্টিভিটিতে এদেশের মানুষ খুবই ভালো স্যাক্রিফাইস করে, যে কথা আপনি আগেই বলেছেন যে আমরা একটু করি, আমরাই তো এদেশকে টিকিয়ে রাখছি, সুতরাং আমাদের এক্সিস্টেন্স ইজ দ্য ফেসিং উইল বি ফেসড টুগেদার স্কয়ারলি ইনশাআল্লাহ।
জি, এটা একটা যুদ্ধ, এটা একটা মহাযুদ্ধ, এবং যেমন আমরা অনুষ্ঠান, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে, এই আশার মধ্যে দিয়ে সেলিম হোসেন, ডক্টর শওকত আলী এবং শ্রোতা দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি টানছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবার একটি রিপোর্ট আপনাদের জন্য পরিবেশন করছেন সেলিম হোসেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কক্সবাজার সহ রোহিঙ্গা শরণার্থী শিবিরের অবস্থা জানতে আমাদের কক্সবাজারের সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিলের সঙ্গে কথা বলছি।
শাকিল, আমি শুনলাম যে বাংলাদেশে আজকে থেকে মোটামুটি মানুষ নিয়ন্ত্রণ সেনাবাহিনী রাস্তায় নেমেছেন এবং তারা সাধারণ মানুষকে সহায়তা করছেন পরামর্শ দিয়ে, কি অবস্থা আপনাদের কক্সবাজারে?
হ্যাঁ, আপনি যেরকম বলছেন অনেকটা সেরকমই, কক্সবাজারে বিশেষ করে মাইকিং করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে, আজকে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ কক্সবাজারে আজকে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে, তিনি 60 বছর এক মহিলা, ওনার বয়স 65 বছর। তো এই জন্য কক্সবাজারে অন্য দিনের চেয়ে এবং সারা দেশের যে পরিস্থিতি আছে বরং আরো বেশি কড়াকড়ি। এবং
রোহিঙ্গা শিবিরের কি অবস্থা, সেখানকার মানুষ করোনা নিয়ে কতটা সচেতন বা তারা কিভাবে আছেন?
হ্যাঁ, গত কয়েকদিনে রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারের 34টি যে রোহিঙ্গা শিবির আছে সবগুলোতেই তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। রোহিঙ্গা বাসায় কিছু অডিও তৈরি করা হয়েছে, তাদের বাসায় তাদের কাছে সচেতন করার কার্যক্রম পরিচালিত হয়েছে, কিন্তু এরপরও রোহিঙ্গা ক্যাম্পকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই এটাকে খুবই ঝুঁকিপূর্ণ বলছেন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগও এটাকে খুব ঝুঁকিপূর্ণ বলছেন। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এখনো পর্যন্ত এভাবে করোনা ভাইরাসের শনাক্ত রোগী নেই এবং রোহিঙ্গা যেহেতু এটা রোড রোহিঙ্গা ক্যাম্প নয়, কাজে রোহিঙ্গা ক্যাম্প বাইরে থেকে যদি কেউ না যায়, আমাকে যেটা সিভিল সার্জন জানিয়েছেন, তাহলে কিন্তু রোহিঙ্গাদের মাঝে করোনা ছড়ানোর আশঙ্কা থাকে না।
আরেকটি বিষয় হলো কক্সবাজার তো বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন নগরী, এখন তো সবকিছু যেহেতু স্থবির অবস্থায় আছে নিশ্চয়ই পর্যটন শিল্পের অবস্থাও খারাপ, লোকজন যাচ্ছে না কক্সবাজার বিচ বা অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে।
হ্যাঁ, যাচ্ছে না বললে আসলে কথাটা একেবারে যথাযথ হবে না। যখনই বাংলাদেশের সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছিল, এর পরদিন থেকেই কিন্তু মানুষজন তাদের স্কুলের ছুটির এই সুযোগকে অনেকটা উৎসব হিসেবে নিয়ে কক্সবাজারের দিকে ছুটে আসছিলেন। তো প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতকে খালি করা হয়েছে, সেখানে কোনো পর্যটককে নামতে দেওয়া হয়নি এবং কক্সবাজারের যে হোটেল মোটেল গেস্ট হাউস গুলো আছে সেখান থেকে সবাইকে ফিরে যেতে বলেছেন এবং অনেকেই ফিরে সবাই অধিকাংশ ফিরে গেছেন এবং কক্সবাজারের যে প্রবেশমুখ চকরিয়া সেখানে কিন্তু একটা চেকপোস্ট বসানো হয়েছে, পর্যটকদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। কাজেই কক্সবাজারে এই মুহূর্তে কোনো পর্যটক নেই এবং হোটেল মোটেল গুলো অনেকটা পর্যটক শূন্য। তবে যারা বিদেশি দেশি বিদেশি যারা কক্সবাজারে অনেক প্রজেক্ট এবং রোহিঙ্গা রেসপন্সে কাজ করছেন তারা এখনো কক্সবাজারে আছেন, সেখানে কিন্তু অনেকেই আবার কোয়ারেন্টাইনে আছেন, হোম কোয়ারেন্টাইনে আছেন যেটা সংগঠনগুলো বলা হচ্ছে। এবং আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে কক্সবাজারের প্রায় 2200 জনের মতো বিদেশ থেকে এসেছেন গত 15 দিনে, তাদের কেউ কেউ আসলেও করেছেন এখানে। তো এসব ইতালি থেকে এসছেন, সৌদি আরব থেকে এসছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এসছেন, তো এবং বেশ কিছু বিদেশি যারা রোহিঙ্গা রেসপন্সে কাজ করে তারাও অনেকে ছুটি থেকে এসছেন, তাদের বিভিন্ন দেশ ঘুরে এসছেন, তো তাদের মাধ্যমেই কিন্তু এখানে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি আছে। সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে কক্সবাজারের যে স্বাস্থ্য সেবা, যারা নিয়োজিত স্বাস্থ্য সেবায় তাদের কিন্তু এখনো পর্যাপ্ত যে করোনা সংক্রমণের চিকিৎসা দেওয়ার মতো যে সরঞ্জাম সেই সরঞ্জাম।
আচ্ছা, শেষ যে বিষয়টি সেটি হলো যে বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার পর অন্যান্য সময় যেমন হয় মানুষ অনেকটা ছুটিটাকে সেলিব্রেশন পর্যায়ে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এখানে সেখানে যায়, তো এবার করোনার কারণে ছুটি যে ঘোষণা করা হয়েছে, আর একটা বিষয় হলো ছুটি হলে মানুষ গ্রামে চলে যায়, শহর পর্যায়ে করোনার সংক্রমণ বেশি, গ্রামে তেমনটি নেই, তো এই ছুটির পরে কি অনেক মানুষ গ্রামে চলে গেছেন বা গ্রামের মানুষ কেমন আছেন?
হ্যাঁ, গ্রামে অবশ্যই চলে গেছেন অনেকেই এবং গতকালকে আমি যতটুকু জেনেছি কক্সবাজার শহর থেকেই অনেকেই গ্রামে চলে গেছেন, যেখানে কিন্তু করোনা ভাইরাসের খুব কম ছিল, এবং শুধু কক্সবাজারের আশেপাশের গ্রাম নয় সারা বাংলাদেশ থেকেই ছুটি হওয়ার সাথে সাথে অনেক সময় ঈদের যে একটা মানুষ ঈদের নাড়ির টানে বাড়ি ফেরার যে একটা উৎসব থাকে অনেকটা সেভাবেই অনেকেই ফিরে গেছেন। এখনো পর্যন্ত এই যে গণপরিবহন সেগুলো এখনো পর্যন্ত কিছু কিছু চলছে, তবে হয়তো আগামী কালকে বা পরে সেগুলো বন্ধ করে দেওয়া বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা যেটা ধারণা করছেন, আমি অনেক চিকিৎসকের সাথে কথা বলছি এবং যারা গবেষণা করছেন এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন এই ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন এর ফলে কিন্তু সারা একটা কমিউনিটি যে ট্রানজিশনের একটা ব্যাপার থাকে সারা গ্রামে সারা দেশে।
অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন শাকিল আজকে এই টু এতে যোগ দেওয়ার জন্য।
আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন, আমি রোকে হায়দার। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। This program has come